মনসাকল্পদুর্ভ্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজ শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার প্রথম দিবস। আপনারা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে বিভিন্ন গৌরলীর স্থান দর্শন করেছেন। যেসব স্থান আপনারা দর্শন করেছেন সেসব সম্বন্ধে তার তত্ত্ব দর্শন এবং শিক্ষা সম্বন্ধে পরম পূজ্যপাত্র দণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত বিক্রম মহারাজ আমাদের কাছে সেই সব কথা পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দেবেন। আমরা সেই জন্যই অপেক্ষা করি।
মনসাকল্পচতুর্ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজ আনুলম্বিত ভুজৌ কনকাবদাচৌ সংকীর্তনৈকসিতৌ কমলায়তাচৌ বিশ্বম্ভরৌ বিজয়বরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেমপ্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌর। হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ জগৎপতি লোকেশ গোপিকা কন্ত রাধা কৃষ্ণ রক্তকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসূতি দেবী হনুমান বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণভক্তি করে দেবী সুষ্ঠবত্রী শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
ভেদে বস্তুর গুরুত্ব। একই বস্তু অধিকারী পার্থক্য হেতু তার গুরুত্বের পার্থক্য হয়ে থাকে। ইন্দ্রিয়ের দ্বারা বস্তুকে আমরা গ্রহণ করতে চাই, কিন্তু সর্বত্রই আমাদের সেই প্রচেষ্টা সফল হয় না। আমরা তাতে বিফল মনোরথ হই, অকৃতকার্য হই। বিশেষত যে বস্তু প্রকৃতির অতীত সেই বস্তুতে আমাদের ইন্দ্রিয় সম্পূর্ণ অক্ষম। শাস্ত্রে তাই বলেছে, নপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমি গুরুদেবের মহত্ব প্রকাশ করি, আর প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তির দ্বারা সেই মহত্ব প্রকাশিত হলে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। প্রকৃত শিষ্যে গুরু মহাত্ম এবং শিষ্যাভিমানী বদ্ধজীবের গুরু মহাত্ম প্রকাশ একই রকমের তাৎপর্যবোধক হয় না। আমরা হরিনাম করি, আর প্রকৃত অধিকারী ব্যক্তির হরিনাম এক নয়। আমরা হরিকথা বলি বা আমি হরিকথা বলি বা আমার মতন অনধিকারী ব্যক্তির হরিকথা, আর প্রকৃত অধিকারী ব্যক্তি যোগ্য ব্যক্তি তার মুখের হরিকথা আকাশ পাতাল ভেদ যুক্ত। গুরুদেব হরিনাম দেন শিষ্যকে, সেই হরিনাম আর সেই গুরুদেবের দ্বারা প্রাপ্ত শিষ্যের মুখোচ্চারিত হরিনাম বদ্ধ অবস্থায় এক হতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। গুরুদেব শিষ্যের কর্ণে সেই মহামন্ত্র প্রদান করেন। শিষ্য তার মুখ থেকে সেই মহামন্ত্র শ্রবণ করে সেই মহামন্ত্রের উচ্চারণ করছেন, কিন্তু গুরুদেবের উচ্চারিত যে মন্ত্র শিষ্যের সেই যোগ্যতা নাই সেই প্রকার উচ্চারণের। আমরা গুরুকরণ করে থাকি সকলেই, গুরুকরণ করলেই প্রকৃতপক্ষে গুরুর গুণের অধিকারী সকলেই কি হয়ে পড়ব? কোটি কোটি শিষ্যের মধ্যে সকলেই কি গুরুর প্রকৃত সেই মহত্বের অধিকারী হয়? এগুলি বিচার্য বিষয়। কেন হয় না? গুরু তো সবই সেখানে এক, একই গুরু সৃষ্টি হয়ে কেন সকলের এইরকম ভেদ হয়? কার ত্রুটি এ বিষয়ে? গুরু তো এক, তবে এই প্রকার অধিকার ভেদ কেন হচ্ছে? এ ত্রুটি কার? সুতরাং গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণের অভিনয় আর প্রকৃত মন্ত্র গ্রহণ এ দুটো এক নয়। গুরুর কাছ থেকে শিষ্য মন্ত্র গ্রহণ করার পর অধিকার লাভ করে তিনিও গুরু হতে পারেন, তাতে কোনো দোষ হয় না। কিন্তু সেই প্রকার অধিকার যতদিন না প্রাপ্ত হওয়া যায় ততদিন আমিও কেন গুরু হতে পারবো না বলে শিষ্য করতে যাওয়া সেটা অনধিকার হয়ে যায়। এইগুলি শাস্ত্রের বিচার। সুতরাং সর্বত্রই অধিকার। শব্দ সামান্য আর শব্দ ব্রহ্ম, এক বলে শাস্ত্রে বলেনি। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন আমিও সেই মন্ত্রেই দিয়েছি, অতএব সেই মন্ত্রে একই রকম ফল হবে তা দেখা যায় না। অধিকার কি করে লাভ করা যায় সেই বিষয়ে যদি আমরা যত্ন না রাখি, কেবল মন্ত্র গ্রহণের অভিনয়টাই শিষ্য হওয়া নয়। গুরুকে হবে, শাস্ত্রে যেসব গুরুর পক্ষে গুণগুলি বলা হয়েছে শিষ্যেরও সেই প্রকার গুণগুলি হওয়া চাই, তবে তিনি গুরু হবেন। বাসো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষহেত ধীর সর্বামপি মান পৃথিবী সতীশ্চার। সমস্ত পৃথিবীকে তিনি শিষ্য করতে পারেন, তিনি প্রকৃত গুরু। বাক্য বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর বেগ, উপস্থ বেগ, তিনি গোস্বামী। ইন্দ্রিয়গণ তার অধীনে চলে, আর গোদাস ইন্দ্রিয়ের অধীনে চলে। গোদাস আর গোস্বামী এক নয়। ভালো করে নিজের এই প্রকার যোগ্যতা আমরা যদি বিচার করে দেখি, তাহলে আমাদের গুরু হবার সাজ বিদূরিত হয়। গুরু হলে অনেক লাভ পূজা প্রতিষ্ঠা আমাদের কাছে এসে যায়। আমরা সেই লোভে যদি গুরুর কার্য করতে যাই, প্রকৃত সেটা গুরুর কার্য হবে না। বৈষ্ণব কে? কনক কামিনী প্রতিষ্ঠা বাহিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। এই সমস্ত অধিকার নিয়ে গুরুদেব জগতে সমস্ত শিষ্য করে থাকেন। সুতরাং বাধ্যত যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই মন্ত্রের উচ্চারণ প্রকৃত গুরুত্ব নয়। আপনি আচুরি ধর্ম জীবের শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। আচিনতি যশাস্ত্রাশ্রম আচারে স্থাপয়ত্বপি স্বয়ং আচরতে যস্মাত আচার্যতে ন কীর্তিত। আচরণশীল ব্যক্তি ব্যতীত কখনো বিনা আচরণে বাহ্যিক সেই অনুষ্ঠানের দ্বারা তাকে গুরু বলে শাস্ত্রে বলেননি। আরো অনেক কথা গুরু সম্বন্ধে বলা হয়েছে। শব্দব্রহ্ম পরব্রহ্মে যিনি নিষ্ণাত, অপ্রাকৃত অনুভূতি বিশিষ্ট, পরতত্ত্বে বা ইষ্টবস্তুতে ভগবত তত্ত্বে যার অনুভব আছে, হরিতে অনুভব হবে, কৃষ্ণেতে অনুভব হবে। অনুভব না হলে প্রকৃত সেই রকমভাবে শব্দের দ্বারা শিষ্যের সেই জ্ঞান দিব্যজ্ঞান লাভ হয় না। দীক্ষা শব্দে দিব্যজ্ঞানকে উল্লেখ করা হয়েছে। দিব্যং জ্ঞানং যত দদ্যাত কুর্যাত পাপস্য সংস্কারম তসমাত বিশ্বে তিসা প্রক্তা দেশি কই তত্ত্ব কবিতই। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ কাকে বলেছেন দীক্ষা? যে প্রক্রিয়ার দ্বারা দিব্যজ্ঞান লাভ হয়ে থাকে, দিব্যজ্ঞান প্রদান করা হয়। দিব্যজ্ঞান কাকে বলে? জ্ঞান আমরা রাখি বটে, কিন্তু দিব্যজ্ঞান আমাদের নাই। বদ্ধাবস্থায় দিব্যজ্ঞান থাকে না। সেই দিব্যজ্ঞান কি? অতি সংক্ষেপে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই কথা বলেছেন। দিব্যজ্ঞানে কি বোঝা যায়? কি অনুভব হয়? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, সে আমি কেন মরে যারে তাপত্রায়, ইহা নাহি জানি কই চিহিত হয়। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কে আমি? গুরুর কাছে গিয়ে নিজেকে জানতে হবে, আমি কোন বস্তু? আত্মানং বিজানত, গুরুপাদ পাদপদ্ম আমাকে জানিয়ে দেবেন আমার তত্ত্ব কি। বদ্ধাবস্থায় যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি আমার পরিচয় যেভাবে দিই সেই পরিচয় মিথ্যা পরিচয়, সেটা প্রকৃত পরিচয় নয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে, হোসেন শাহ বাদশাহ প্রধানমন্ত্রী এত বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি, একটা বোকার মতন প্রশ্ন করলেন। কিরকম বোকার মতন প্রশ্ন? কেউ জিজ্ঞাসা করে, মশাই বলুন তো আমি কে? আমরা কি এরকম কাউকে প্রশ্ন করি? কে আমি মশাই? অন্য কেউ জিজ্ঞেস করবো? আমার একটা রহস্য কথা মনে পড়ছে এই পরিবেশ। আমাদের পরম কাকা গুরু শ্রীপাদ ভক্তিকুশল নরসিংহ মহারাজ, আমি আর তার সঙ্গে আসাম দেশে গুরু মহারাজ একটা পাহাড়ের উপরের জায়গায় বক্তৃতার ব্যবস্থা হয়েছিল, সেখানে তিনি আগে চলে গেছেন, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তিনি পালকি করে গেছেন। আমরা নিকটবর্তী স্থানে পৌঁছে নরসিংহ মহারাজ এক আসামি ভদ্রলোককে জিজ্ঞাসা করছি, হ্যাঁ মশাই আমরা কোথায় যাব? তখন সে বলছে, আপনি কোথায় যাবেন মাইকে জানো, আপনি কোথায় যাবেন মাইকে জানো। সে বলছে, আপনি কোথায় যাবেন আমি কি জানবো? আমাদেরও কে আমি এই কথায় সেই রকম ভাবে অবস্থা হয়ে দাঁড়িয়েছি। আমরা জানি না কে আমি, কিন্তু সনাতন গোস্বামী কেন প্রশ্ন করলেন কে আমি, কেন মরে যারে তাপত্রয়? তিনি বুঝেছেন আমরা যে জ্ঞান রাখি আমি সম্বন্ধে সেটা মিথ্যা, প্রকৃত পরিচয় আমার নয়। আমরা যে অভিমান করি যে বস্তুটি আমি বলে সেটি মিথ্যা, সেই জন্যই সত্য যিনি দ্রষ্টা, সত্য জ্ঞানবান যিনি, তার কাছ থেকে শুনে নিতে হবে সত্য সত্য আমি কে। এই কে আমি এইকে জানাই হলো দার্শনিক পণ্ডিতদের বিতর্কের বিষয়। সমস্ত শাস্ত্রে সেইটি আমাদের নিকট বিচার প্রদান করেছেন। তার উত্তরে যেসব কথাগুলি বলেছে সেগুলি আমরা ধরে উঠতে পারি না। অহং ব্রহ্মাস্মি, কে আমি? তার উত্তরে গুরুপাদ পদ্ম তাকে বলেছেন, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, সেটা কত তত্ত্বমসি, সেটা কত? তুমি সেই বস্তু, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, সোহং, আমি সে। এই প্রকার উক্তি রয়েছে শাস্ত্রের মধ্যে আমার পরিচয় সম্বন্ধে। এইসব উক্তির প্রকৃত তাৎপর্য আমরা বুঝতে না পেরে উল্টো পাল্টা অনর্থ সৃষ্টি করে ফেলি। এই জন্যেই আমি ভগবান, মানুষই ভগবান, এইসব কথার সৃষ্টি হয়েছি। ওই প্রকৃত ওইসব শব্দের তাৎপর্য ধারণা করতে অক্ষম হওয়ায় থেকে শাস্ত্র তো বলছে তত্ত্বমসি, তুমি সেই হও, তুমি ভগবান, তুমি ব্রহ্ম। এই প্রকার ধারণার উদ্ভব হচ্ছে। তাহলে এগুলো কি বেদের কথা মানতে হবে না? অবশ্যই মানতে হবে। অহং ব্রহ্মাস্মি বেদের কথা, সোহং বেদের কথা, তত্ত্বমসি বেদের কথা, এগুলি কি মিথ্যা উক্তি হয়েছে? এগুলি তিনি কি উদ্দেশ্য করে বলছেন সেইটিকেই ধরতে হবে। সুতরাং এগুলির ব্যাখ্যা প্রয়োজন হচ্ছে। আমরা বুঝতে পারি না বলে তার প্রকৃত অর্থ যা কি সেগুলি বিস্তৃতভাবে আমাদের নিকট বর্ণন করা হয়েছে। যদি আমরা বিতর্ক করি যে আমি যদি ব্রহ্ম না হই তাহলে কি আমি, একমেব দ্বিতীয়ম, ব্রহ্ম ছাড়া কিছু নাই, তাহলে কি আমি একটা দ্বিতীয় বস্তু ব্রহ্ম যদি না হই? এই প্রকার যুক্তির কি অর্থ আছে? ব্রহ্ম আমি যদি না হই তাহলে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু বলতে চান আপনি, এই অর্থ আছে কি না? যদি দ্বিতীয় বস্তু স্বীকার করতে হয় তাহলে এই কবি বা দ্বিতীয় আমি সার্থকতা কোথায়? একই যদি ব্রহ্ম বর্তমান হয় তত্ত্ব হিসাবে তাহলে আমি ব্রহ্ম ছাড়া কি করে হতে পারি? সর্বংখল্লিদং ব্রহ্ম, আমি তো শুধু দূরের কথা, ইদং সর্বংখলু ব্রহ্ম স্পষ্ট করে বলা হয়েছে। আমরা যা কিছু দেখছি, যা কিছু আমাদের অনুভব হচ্ছে সকলই ব্রহ্ম। এই প্রকার উক্তি ও বেদের উক্তি। সুতরাং এইসব বিচারগুলো, বেদের কথাগুলোকে আমরা কিভাবে গ্রহণ করব? আমি কে? সুতরাং এই প্রশ্নের মধ্যে এত জটিলতা। সনাতন গোস্বামী আমাদের কাছে সেই জটিলতা সরল করবার জন্যই মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, আপনার থেকে সরলভাবে এই জটিলতা দূর করবার বা বিদূরিত করবার যোগ্যতা কারু নাই, আপনি সাক্ষাৎ স্বাস্থ্যস্বরূপ। সুতরাং আপনি বলুন, আপনার মুখ থেকে সেই কথা প্রকাশিত হলে জগতে সর্বাপেক্ষা শুভ হবে। আমরা বলি আমরা মানুষ, যখন যে প্রকার আমাদের জন্মলাভ হয়ে থাকে সেই প্রকার পুরুষ স্ত্রী কি গরু কি গাধা সেই প্রকার অভিমানে আমরা নিজেদের পরিচয় দিই। মহাপ্রভু সেই কথার উত্তরে এক জায়গায় বলেছে, না হং বিপ্র নচ নরপতি, না হং বর্ণী নচ গৃহপতি, না বনস্থ জ্যোতি বা এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন, এগুলো আমি নই। তাহলে আমি কি? তাহলে আমি কি? আমরা তো একটা এইগুলি অভিমান করছি, না হং বিপ্র নচ নরপতি, না পি বৈশ্য ন শূদ্র, এই তো চার বর্ণের অধীন আমরা বলে নিজেকে পরিচয় দিই। গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী এই আশ্রমের অধীন বলে পরিচয় দিই, এগুলি কি আমাদের মিথ্যা পরিচয়? এই পরিচয়গুলি কি আমাদের উচিত পরিচয় নয়? এগুলি কি আমাদের বলতে হবে না? মহাপ্রভু এগুলো কেন বললেন? এগুলো আমি নই। মহাপ্রভু কি মিথ্যা বললেন না সত্যি বললেন? বা বেদ বা শাস্ত্রে এইসব যে পরিচয় দিতে বলেছে এগুলো কি মিথ্যা বলা হয়েছে না সত্য বলা হয়েছে? কে এর মীমাংসা করবে? সেই প্রকার তত্ত্ব যার নিজের বিশেষভাবে প্রস্ফুটিত রয়েছে তত্ত্বজ্ঞ ব্যক্তি তিনি হচ্ছেন গুরুপাচার্য। তসমাদ গুরুং প্রপদ্যে জিজ্ঞাসু শ্রেয়া উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ্যুপ সমাশ্রয়ম। শুধু শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মদে পরব্রহ্মে পারঙ্গত হলি হবে না। বেদাদি শাস্ত্র বা শ্লোক মুখস্থ করে হর অনর্গল বলে গেলি যে তিনি গুরু হবেন তা নন। নয়মাত্মা প্রবচনে না লভ্য ন মেধয়া ন বহু না শ্রুতে না জমে বা তে না লভ্য তৎসৃষ্ট আত্মা বিবৃণুতে তো নুষ্মাম। এইসব বাগ্মিতার দ্বারা গুরুত্ব প্রতিষ্ঠিত হওয়া যায় না। খুব বুদ্ধি আছে তার দ্বারা হবে না। শাস্ত্রে ওইসব শ্লোকের জ্ঞান আছে মুখস্থ হয়েছে তার দ্বারা হবে না। এই জন্যে বলেছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়। জীবকে শিখাতে গেলে গুরুর কাজ করতে গেলে নিজের আচরণ থাকা দরকার। আচারবিহীন লোকের যে উক্তি তার কোনো কার্য হবে না। নিজে নেশা করে আর অন্যকে যদি বলা হয় তুমি নেশা করো না তার কথায় কোনো আসর পড়বে না প্রভাব পড়বে না। সুতরাং এই সমস্ত বিচারে আমাদের দিব্যজ্ঞান কতদূর লাভ হয়েছে সেগুলি বিচার্য বিষয়। একই গুরুর পদাশ্রয় করে কেউ দিব্যজ্ঞানে উদ্ভাসিত হয়েছে আর কেউ অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। এখানে গুরুতত্ত্বের প্রতি দোষারোপ করা চলবে না। শিষ্যের অধিকার যোগ্যতা চেষ্টা তারই উপরে এই প্রকার ফলের পার্থক্য। শিক্ষক মহাশয় ক্লাসে সকল শিষ্যকেই একই শিক্ষা দিয়েছেন কিন্তু একজনা সর্বাধিক অধিক নম্বর গ্রহণ পাচ্ছে আর একজনা ফেল করছে আর একজনা কোনো রকমে পাস করছে। শিক্ষক মহাশয় সকলের প্রতি সমভাবেই শিক্ষা দিয়েছে কিন্তু এই ফলের পার্থক্য কী জন্য? শিষ্যের যে এই প্রকার নিজেদের দুর্বলতা যোগ্যতা অযোগ্যতা তারই উপরে। সুতরাং গুরুর শিষ্য হলেই গুরু হওয়া যায়, সকলেই গুরু হবে না। যিনি হবেন তিনিই হবেন। যাই হোক, সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন কি যে আমি এই প্রশ্নের উত্তরে তিনি কি দিলেন? মহাপ্রভু সনাতন গোস্বামীকে মূর্খ বলে তিরস্কার করলেন না। একটা বোকার মতন প্রশ্ন করলে কোথেকে তুমি এই কথা বললেন না? তুমি এত বড় একটা মন্ত্রী হয়ে তুমি জিজ্ঞাসা করছো কে আমি? তিনি তার প্রশংসা করলেন। যোগ্য প্রশ্ন তুমি করেছো, সকলের মঙ্গলকারী প্রশ্ন। উত্তরে কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তিনি এই পরিচয় দিলেন তত্ত্বজ্ঞানে। সব বেদ বেদান্ত উপনিষদ যত কিছু শাস্ত্র আছে সব শাস্ত্রে তাৎপর্য এই শ্লোকের মধ্যে এই পায়ারের মধ্যেই বর্ণিত হয়েছে। কোনটা বাদ পড়েনি। এই হলো দার্শনিক জগতের চরম জ্ঞান। তত্ত্বমসি সেটাকে তো বা অন্যান্য বাক্যের দ্বারা যেসব বিচার যেসব মন্তব্য করা হয়েছে তারই সম্যক প্রকাশ এর দ্বারা হয়েছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, মাপা মাপা কথা বলা হয়েছে, একটা বাদ দেওয়া বা এদিক ওদিক করা চলবে না। আমি কৃষ্ণদাস, আমি কোনটাকে বললাম? আমরা সকলেই তো আমি আমি বলছি, কিন্তু আমি কোন বস্তুকে লক্ষ্য করে বলি? প্রকৃত আমি যে বস্তু সেই বস্তুকে আমি বলি, বা সেই অভিমানে আমার যাবতীয় কার্য হচ্ছে কি? আমি কোনটিকে বলছি? আমি নিজেই উল্টো পাল্টা বলে থাকি। আমি বলছি আমায় মেরেছে, ও লোকটি আমাকে মেরেছে। এখানে আমি কোনটিকে বললাম? আমি আমাকে মেরেছে এ বললে আমরা কি বুঝি? কোনটি আমি বললাম? এই যে রক্ত মাংস চামড়া দিয়ে ঢাকা, এইটির উপরেই তো ঘা দিয়েছে, এইটি আমি। এখানে বলা হলো তাহলে আমি এখানে এই দেহটাকে আমি বললাম। আবার বলছি এক কথা, আমার দেহটা খারাপ হয়েছে, আমার শরীরটা খারাপ হয়েছে। এখানে আমি কোনটাকে বললাম? দেহটাকে বললাম? আমার দেহটা বা আমার শরীরটা বলাতে আমি এই শরীরটা বললাম, না আমি এই শরীর থেকে বা দেহ থেকে আলাদা একটা বস্তু সেইটাকে আমি বললাম? আমি আর আমার এই দুটি পদের উল্লেখে সেখানে আমার বলাতে সম্বন্ধিত পদকে বলা হলো, যার সেই সম্বন্ধ বলা হলো, প্রকৃত কর্তাকে বলা হলো না। আমি এই শরীর বলা হলো না, এই শরীরকে আমি বলে যে অভিমান করে সে তাকে বলা হলো। আমার জামা, জামাটা আমি, তার মানে কি? আমার জামাটা ছিঁড়ে, জামাটা ছিঁড়ে গেছে, জামাটাকে ছিঁড়ে দিয়েছি আর আমার জামাকে ছিঁড়ে দিয়েছি। জামাটা ছিঁড়ে দিয়েছে বললে আমাকে ছিঁড়ে দিয়েছে বোঝায়? আমার ঘর বা আমার বই, এখানে বই থেকে আমি একটা ভিন্ন পদার্থ, তেমনি আমার শরীর আর বলাতে শরীর থেকে আমি ভিন্ন একটা বস্তু সেইটি বলা হয়েছে এখানে। কিন্তু পূর্বে যখন বললাম আমাকে মেরেছে তখন শরীরটা কি আমি, এই রকম অভিমানে বলা হয়েছে শরীরটা আমি। আবার একবার বলা হচ্ছে আমার শরীর, তাহলে এখানে শরীর থেকে ভিন্ন যে বস্তুকে আমি বলছি সেটি কে বলছি? বটে আমার শরীর, কিন্তু সেই যে বস্তুটাকে এবার আমি বলে উল্লেখ করলাম সে বস্তু সঙ্গে আমার কি ধারণা আছে? ভোলা না, তা বলতে পারি না। সেই যে বস্তু যাকে আমি বললাম আমার শরীর বলে যে বস্তুটিকে আমি বললাম, সত্য হলেও সত্যের ধারণা নাই, কিরকম সে এরকম অবস্থা আমরা সব ভোলানাথ হয়ে বসে আছি। সব বড় বড় শিক্ষিত এম এ বিএ পাস করে যত ইউনিভার্সিটির ডিগ্রি আছে বলুক দেখি, আমার শরীর বলতে যার শরীর বলা হলো সেই তত্ত্বটি কিরূপ, কিরকম দেখতে তার, কিরকম কটা হাত কটা পা কটা নাক কটা চোখ তার বর্ণনা করুক তো, তার কি কি কাজ, কি কি ভালোবাসে, কি কি গুণ, এইরকম একটি অবস্থায় আমরা বর্তমান। নিজে ভোলানাথ হয়ে বসে আছি, নিজেকেই জানি না, অথচ বলছি আমার ধর্ম আমি করছি, আমার কর্তব্য করছি, কি কর্তব্য, কর্তব্য বলে আমরা বসে গেরস্ত, আমাদের কর্তব্য কি, আমাদের স্ত্রী পুত্র প্রতিপালন করা কর্তব্য আমরা করছি, কর্তব্য করছো তুমি কে, আমরা গেরস্ত, গেরস্ত বলছো কাকে, সে কে, কিরকম দেখতে তা আমি বলতে পারবো না। এই যে একটা অঘটন ঘটন ঘটেছে আমাদের, আমি আমাকে জানি না অথচ আমার কর্তব্য করছি, আমি আমাকে চিনি না, আমাকে বুঝি না, অথচ বলছি আমি আমার কর্তব্য করছি মশাই। আরে তুই কে তাই শিক্ষক, তবে তো তোর কর্তব্য কি, তাই তো ঠিক হবে, সে কার বাবার সাহায্য করে, সে আবার কি, আমি আমাকে চিনি না, হ্যাঁ সেই তো হয়েছে, তুমি তোমাকে চেনো না, বললে এবার কি করে হলো, অতি সুন্দর ভাবে চৈতন্য চরিতামৃতের বর্ণনা দিয়েছেন, পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়, ভোলানাথ হয়ে গেছি, পাড়ার একটি ছেলেকে খেদা তার নাম, তাকে ভূতে ধরেছে, পিসাচিতে ধরেছে, ওজা এসে তাকে জিজ্ঞাসা করছে, আরে কে তুই, সে বলছে আমি রজনীবাবুর মেয়ে, হ্যাঁ তুই রজনীবাবুর মেয়ে কিরে, হ্যাঁ বলি কোথায় থাকিস, আমি ওই গাব গাছে থাকি, ওখানে কি করি, আমি ওইখানে থাকি, আমার ওই গাব গাছের তলায় এই পায়খানা করেছে সেই জন্য আমি ধরেছি, খেদার বলছে পাচ্ছে না, ওরা যতই বলছে কে তুই, সে বলছে আমি অমুকের মেয়ে, সবাই তো অবাক, বলে কি রে বাবা খেদার খেদার দাম বলতে পারছেন না কেন, তো তেমনি আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে এই দেহের পরিচয়টা বলছি, যাতে আবিষ্ট হয়েছি মায়া আমাদের এইরকম একটা বুদ্ধিভ্রম করে দিয়েছে, মায়াগ্রস্ত ভগবানের মায়া বলে একটা জিনিস আবার কোথা থেকে গেল, এইসব আবার তর্ক উঠে যাচ্ছে, ব্রহ্মই তো আছে একম এবার দ্বিতীয়ম, আবার মায়াগ্রস্ত হলো কোথা থেকে, কে হলো কে, মায়া কাকেই বা ধরল, এক তো ব্রহ্মই আছে এক পক্ষের লোক, সে বলছে মায়াগ্রস্ত অবস্থায় সে এইরকম জগৎ দেখছে ব্রহ্মকে, বলে জগৎ বলে কিছু নাই, জগৎ বলে বস্তু তো কিছু নাই, বলে কি দেখছি যে গাছপালা মাটি জল সব কিছু ঘর বাড়ি রাস্তাঘাট পশু পক্ষী কীট পতঙ্গ এত যে দেখছি, বললে ও যেরকম স্বপ্নে তুমি দেখো না, ঘরের মধ্যে শুয়ে আছো চিৎকার করে গোঁ গোঁ করে উঠে পড়ছ, ও পাশের লোকটি ঢেলে বলছে কি রে ও কিছু কেন কি হয়েছে কি বাঁচালাম, হাঁটে আমায় বাঘে খেতে আসছিল, বেটা বাঘে খেয়েছিল দেখি ঘরের উপরে দোতলায় শুয়ে আছি কপাট দিয়ে বাঘে খেতে আসলো, বললে ঘরে সেখানে বাঘও নেই তার বুক দুধ 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 করছে, আর একটুখানি থাকলে হয়তো সে মনে যেত হাটফেল করে, বুকে হাত দিয়ে দেখলে বুঝতে পারা যাবে তার সেই অবস্থা হয়েছিল, মিথ্যা নয়, স্বপ্নে বাঘ দেখে যেরকম তার অবস্থা হয়েছিল সেটা মিথ্যা নয়, মরে যাবার মতন অবস্থা হয়েছিল। নেই তো সেখানে বাঘ, তবে ওরকম অবস্থা হলো কেন? এ যেমন হয় বস্তু না থাকলেও সেই যেমন সেই বস্তুতে অহংবুদ্ধি করে, সেই রকম বস্তুর না থাকলেও জগৎ এই বা যা আমরা দেখছি এইসব নেই, একমাত্র ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই। এই প্রকার নির্বিশেষবাদে বা ব্রহ্মবাদে আপাতভাবে এই প্রকার কতকগুলি যুক্তি সেখানে বর্তমান রয়েছে, সেই সমস্ত যুক্তিকে খণ্ডন করে প্রকৃত সত্যের প্রকাশ করা আচার্যের কাজ, প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তির কাজ। এইসব জটিলতা দার্শনিক জগতে বর্তমান, এগুলি পরিষ্কার হয়ে যাবে যদি প্রকৃত গুরুর পাঁচ পদ্ম আশ্রয় করে, তার কাছে আর জটিলতা কিছু থাকে না। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। আমি নিত্যকৃষ্ণ দাস এই কথা ভুলে, মায়ার নখর হইয়া চিরদিন ভুলে। আমি কে? নিত্যকৃষ্ণ দাস। আমাদের মাথার মধ্যে সেটা কিছুতেই ধরতে পারছি না, সে আবার কি? নিত্যকৃষ্ণ দাস, এই হলো দিব্য জ্ঞান, প্রকৃত তত্ত্ব। আমি আমার এই রকম স্বরূপ, কৃষ্ণ ব্রহ্ম, ব্রহ্ম শব্দের দ্বারা কৃষ্ণকেও ব্যক্ত করা হয়েছে। আবার ব্রহ্ম শব্দের দ্বারা তার অসম্যক প্রকাশকে ব্যক্ত করা হয়েছে। এইসব দার্শনিক জগতের যেসব তত্ত্ব বিষয়ে পরিচয় আছে সেইগুলি আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝতে পারি না, আলোচনা করলে হয়তো অনেকেরই ঘুম আসবে, বিরক্তি আসবে, সেই জন্যে আলোচনা করবো কি না সেটা চিন্তার বিষয়। ব্রহ্ম বললে যেমন একটি রাজা বললে একজন রাজা একজনকেই বোঝাচ্ছে বটে, কিন্তু রাজার মধ্যে বহুত্বের একটা ধারণা বর্তমান রয়ে গেছে। রাজা বললে রাজার রাজত্ব আছে, রাজা রাজত্ব এখানে তো দুটো জিনিস হলো, রাজার সেনাপতি আছে, বহু সৈন্য সামন্ত আছে, গোলা বারুদ আছে, অস্ত্রশস্ত্র আছে, হাতি ঘোড়া রথ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি কত কি সেই রাজার মধ্যে সেখানে বর্তমানতা রয়েছে। তাহলে এক রাজা বললে শুধু রাজাকেই বোঝায় না, রাজত্ব নেই, সেনা সামন্ত নেই, রাজ্য নেই, মন্ত্রী নেই, তাকে কি রাজা বলা যাবে? সুতরাং রাজা বললে সব যা কিছু আছে সেগুলোকেই সেখানে যেমন বোধগম্য হয়, তেমনি ব্রহ্ম বললে ব্রহ্মের অনন্ত রূপ, তার গুণ, তার ক্রিয়া, তার শক্তি, তার সব কিছু ওইরূপভাবে বৈশিষ্ট্যকে তার অন্তর্গত এইরকম এক তত্ত্ব বোঝায়। সেই প্রকার ব্রহ্মকে তার বৈশিষ্ট্যগুলিকে বাদ দিয়ে বললে প্রকৃত সেটা ব্রহ্মকে বুঝায় না।